You're with SBS Radio.
দুই বাংলা লোকগানের খ্যাতিমান গায়ক সৌরভমণি বর্তমানে মেলবোর্ন সফর করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্নাতক এই শিল্পী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থা থেকেই গান শুরু করেন। 2010 সালে গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ চলচ্চিত্রে অভিনয় এবং গান করেছেন। 2011 সাল থেকে পেশাদার শিল্পী হিসেবে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে অংশ নেন। ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল, ইউএসআইএস এবং ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মশালা এবং উৎসবে বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি পুনরুদ্ধারে বিভিন্ন প্রকল্পে যুক্ত আছেন সৌরভ। লোকসঙ্গীতের বিভিন্ন ধারা যেমন ভাটিয়ালি, মুর্শিদি, ইসলামিক কীর্তন প্রভৃতি ধারার গান করে থাকেন তিনি। সৌরভমণি SBS এর কাছে বর্ণনা করছেন তার শিল্পী জীবন নিয়ে অভিজ্ঞতার কথা। সৌরভমণি, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
নমস্কার।
আপনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের মনের মানুষ চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং গানও করেছেন, বিশেষ করে লোকসঙ্গীত শিল্পী হিসেবে। লোকসঙ্গীতের প্রতি কিভাবে আগ্রহ সৃষ্টি হলো?
ছোটবেলা থেকে আমার বাড়ি ইন্দো বাংলাদেশ বর্ডারে, পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে, একেবারে দক্ষিণবঙ্গ। তো আমরা ছোটবেলা যেরকম আধুনিক গান শুনেছি, 60-এর দশকের যে সুবর্ণ যুগের গান, সেরকম শুনেই বড় হয়েছি। লোকগান বলতে যেগুলো শুনেছি সেগুলো পরের দিকে, 1960 পরবর্তী সালের। তো সেগুলো শুনে খুব একটা আকর্ষণ তৈরি হয়নি আমার। তো যা হয় সবারই, আমরা যেমন পশ্চিম দেশের গানগুলোকে আগে পেয়ে যাই, আমার নিজের দেশের গানগুলোকে পাই না। তো একইভাবে আমরা বব ডিলান, পিট সিগার, এই সমস্ত নিয়েই 11-12 এগুলো কাটিয়েছি, সমস্ত আইএ পাস যেরকম বলে বাংলাদেশে এরকম। তো ইউনিভার্সিটিতে এলাম, ইউনিভার্সিটিতে এসে বন্ধুদের প্রশ্নের মুখোমুখি হলাম, হারে তোরা গ্রাম থেকে আসিস, তোরা গ্রামের গান জানিস? তো নানান বব ডিলান, পিট সিগার এসবের মধ্যে ভাটিয়ালি, ব্লু, জ্যাজ, সে সময় 90s এর একেবারে শেষ দিকটা, 98-99 ওই সময়টা, তখন ব্যান্ড খুব, কলকাতা ব্যান্ড কালচার খুব রমরমা অবস্থা, প্রত্যেক পাড়াতেই 2-4 করে ব্যান্ড আছে, কিন্তু গান গায় 10-12। তো সে সময় লোকগান নিয়েও যা শুনছি তাতে শুনে মনে হচ্ছে না নিজের মনের শান্তি হচ্ছে, কারণ যে গানগুলো আমরা গ্রামে শুনেছি, ছোটবেলা থেকে শুনেছি, সেসব গান শুনতে পাওয়া যায় না। গুটি কয়েক গান ঘুরে ফিরে রিমেক হয়। তো কি মনে হলো একদিন, কোন এক বন্ধুর অনুরোধে এরকম ক্যান্টিনে একদিন গিয়ে ফেললাম, আব্বাস সাহেবের গান আমি আমার দাদার বাড়িতে বম্বেতে শুনেছিলাম এলপি রেকর্ডে। ওঢেউ খেলে রে ঝিলমিল শায়রে ওঢেউ খেলে, ঢেউয়ের আড়ি ঢেউয়ের পাড়ি ঢেউয়েরই কারখানা, সেই ঢেউ চিনিয়া ধরো পাড়ি ও মন মাঝি কানা। আমি যদি ব্লুজ গাইতে পারি, ব্লুজ গাইলে যদি আমাকে সবাই বলে হ্যাঁ ঠিক আছে ছেলেটা খুব ভালো গাইছে, জ্যাজ, কেন আমি ভাটিয়ালি গাইতে পারবো না? তো আমরা বন্ধুরা মিলে ইউনিভার্সিটিতে, আমার এক বন্ধু শরৎ বাজাতো, ও বললো আমি তুই যদি বলিস আমাকে কিভাবে দোতারার ভ্যাম, দোতারা বাজে কিভাবে, তো আমি আমি করতে পারি, আমি বাজাতে পারি তোর সাথে। তো ওই শুরু হলো, সোনা বন্ধুরে কোন দোষেতে যাই বা ছাড়িয়া, আমি কাইন্দা কাইন্দা হইলাম সারা তোমারও লাগিয়া রে। তো এই গাইতে শুরু করলাম, 15 দিন পরে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে টিচার ডেতে আমরা গান গাইলাম, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। কেন বুঝতে পারলাম যে শহরে যারা লোকগান করেন তারা আসলে গ্রামে বড় হওয়া বা ওই ক্যানভাসটা দেখা তাদের নেই, তারা গান শিখেছেন হয়তো কোনো গুরুকুল মারফত, কিন্তু গ্রামের চৌহদ্দিতে আমরা প্রত্যেকটি মানুষ গ্রাম থেকে শহরে আসি, শহর তৈরি করি, গ্রামে ফেরত যাই না আর। আমার কোনো একটা সময় মনে হয়েছিল যে গানগুলো কোথায় যাচ্ছে, আমি গান খুঁজতে শুরু করলাম, আব্বাস সাহেবের 2 LP রেকর্ড পেলাম। আব্বাস সাহেবের গানকে pre-1960 ফেজের এই গানগুলোকে আমার মনে হয়েছিল অনেক বেশি অথেন্টিক লোকসঙ্গীত, অথেন্টিসিটি শব্দটা খুবই কঠিন শব্দ, কিন্তু আমার মনে হচ্ছে অনেক বেশি গ্রামের মানুষ শুনেছে বোধহয় এই গানগুলো, কারণ গ্রামের প্রত্যেক গ্রামে ফিরে গেছি, গ্রামের প্রত্যেকটা মানুষ সেই গানগুলো দেখি মুখস্থ তাদের। তো 24টা গানের পরে আর কোনো গান পাইনি খুঁজে, সেই দুঃখে গ্রামে ফেরত গেলাম। আমার পড়াশোনা শেষ হলো, থিয়েটার করতাম মূলত গান গাইবো বলে। হেমাঙ্গ বিশ্বাসের গান খুঁজে পেলাম শহরের রাস্তায় একদিন, পুরোনো ক্যাসেট ফেলে দেওয়া আছে একটি দোকানের সামনে, তো ক্যাসেট উঠে যাচ্ছে, আস্তে সিডি ডিভিডি এগুলো চলে আসছে, তো হেমাঙ্গ বিশ্বাসের গান শুনলাম। অবাক হয়ে গেলাম যে গানগুলোর সুর সব জানি আমরা, কিন্তু কথাগুলো ছিল না যেন কাছে। অদ্ভুত এক তাড়নায় যে তাহলে 24টার বেশি গান নেই কেন, অথচ আব্বাস সাহেবের যে অটোবায়োগ্রাফি, আমার শিল্পী জীবনের কথা, তার পেছন দিকে রেকর্ডের তালিকা আছে, টুইন, মেগাফোন, রিগ্যাল, সেনোলা, SMV, তো সেই রেকর্ডগুলো দেখা যায় নাম্বার এবং গানের নাম দেওয়া আছে, অসংখ্য গান, 300-এর বেশি, কিন্তু রেকর্ড কারোর কাছে নেই, না কলকাতা রেডিও স্টেশনের কাছে আছে। বাংলাদেশের বন্ধুদেরকে যোগাযোগ করছি, তারা বলছে না ভাই আমাদের কাছে তো গান নেই। তো আমি গ্রামে ফেরত গেলাম, আমার নিজের গ্রামে গিয়ে পুরনো এক বেতার শিল্পী আমার গ্রামে ছিলেন, তার বাড়িতে একদিন সন্ধ্যাবেলা হাজির হলাম, গিয়ে তাকে গান শোনালাম, তিনি কেঁদে ফেললেন গান শুনে, এ বাবা এ তো সেই মরা আব্বাস সাহেবের গান, তার মানে আব্বাস সাহেব ততদিনে কি মৃত, হ্যাঁ, নাকি শুধু আল্লাহ মেঘদের পানিতেই সীমাবদ্ধ? সমস্ত মানুষকে নিয়ে আমার গ্রামে কাহার পাড়া আছে, তারাই সমস্ত পালা গান, এবং আমার গ্রামটি একদম ভার্জিন গ্রাম, বেশি দিন নয় ইলেকট্রিসিটি গেছে, সেখানে সেখানে পালা গান হয়, গীতিনাট্য হয়, যাত্রা পালা, সমস্ত পরব, হ্যাঁ সবগুলোই হয় ওখানে, গাজনের পালা সমস্তটা আমরা পালা গানের সাথে কাটিয়েছি। আমি দেখলাম যে এটা বিশাল একটা মানে গ্রামীণ জনসমাজ, শহর কতটুকু মানে আমাদের দেশের জন অনুপাতে 20% মানুষ শহরে বাস করে, টোটাল 15% মানুষ, অথচ সে গ্রামে খবরের কাগজ পৌঁছায় না। আবার গ্রামে যে জিনিসগুলো আছে, গ্রাম প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব নাচের ফর্ম আছে, গানের ধারা ভিন্ন, প্রতি 2 মাইলে আমাদের দেশে, আমরা তো নদী বাংলার মানুষ, প্রতি 2 মাইলে একটি নদী পাওয়া যায়, এবং প্রতি 2 মাইলে গানের ধারা বদলায়, একই গান আর একটা 2 মাইল দূরে অন্য সুরে গাওয়া হচ্ছে হয়তো, বা অন্য একটা ঢঙে। তো এই যে বিশাল একটা ক্ষেত্র, তার কোনো চর্চা নাগরিক পরিবৃত্তি কিন্তু নেই, শহর নগর জীবনের যে চর্চা, যে খবরের কাগজ, মিডিয়া, রেডিও, যাই বলি তাতে নেই, কিন্তু কেন লুপ্ত হচ্ছে, গানগুলো কোথায় গেল, এই খুঁজতে খুঁজতে আমি দেখলাম আমার দক্ষিণবঙ্গের নিজের একটা ঘরানা আছে, গাইতে শুরু করলাম, মাঝি মাল্লা দল বানিয়ে লড়াই শুরু হলো অন্যভাবে, শহর নয় গ্রামে গিয়ে গান সংগ্রহ করো। অনেক অনেক সময় পেরিয়েছে তারপরে 2006-7-8 এই করতে করতে, তারপরে বন্ধুরা যারা শুনেছে শহরের অনেক সাহায্য করেছেন, এক সময় গিয়ে গৌতম দার সাথে আলাপ হয়েছে কোন এক রাতের আসরে, তো উনি বললেন বা তো বলছো তাহলে এই গানগুলো এই সময় এরকম ভাবে গাওয়া হতো, তাহলে 1890-এ লালন শাহী চলে গেলেন, 90-92-তে রবি ঠাকুর যাচ্ছেন শিলাইদহ অঞ্চলে, তিনি ছিন্নপত্র লিখছেন, নিজের দেশটা কত ভালো তিনি বলছেন ইউরোপের সভ্যতার পাশাপাশি।
লোকসঙ্গীতের কতগুলো ধারা আছে?
লোকসঙ্গীতের ধারা অঞ্চল ভেদে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি বাংলার লোকগানকে। একদম উত্তর দিকে মানে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ওই অংশটা, মানে একদম ভারতের মানে আমাদের কুচবিহার টিয়ার সব মিলিয়ে গোয়ালপাড়া পর্যন্ত, এটা হচ্ছে ভাওয়াইয়া। এখানকার গানের গানের ছন্দে আমরা কিন্তু হাতির চলা, মোষের গাড়ি, গরুর গাড়ির চলা, এগুলো আমরা কিন্তু পাই।
এগুলো কি মোটামুটি একই সুরে গাওয়া হয়, যে ভাওয়াইয়ার কথা বলছেন, রংপুরের ভাওয়াইয়া বা কুচবিহারের ভাওয়াইয়া কি একই রকম নাকি ভিন্নতা আছে?
কাছাকাছি মিল আছে। গোটা অঞ্চলটা একটা বেল্ট হিসেবে ধরতে পারি আমরা ভাওয়াইয়া অঞ্চল হিসেবে। এবার ভাওয়াইয়ার মধ্যে ভাগ আছে খিরল, দীঘলনাশা, দরিয়া, চিতান, হ্যাঁ খিরল, এসব নানান ভাগ আছে আর কি। এবার অঞ্চল পেতে তো গান বদলাই, গোয়ালপাড়ায় গিয়ে আবার একটা টিপিক্যাল শেপ নিয়েছে, আসামের গোয়ালপাড়া আমাদের এই বর্ডার লাগোয়া অঞ্চলটা, সেখানে গিয়ে আবার গোয়ালপাড়া গীত হয়ে গেছে, কিন্তু মূল কাঠামোটা কিন্তু ভাওয়াইয়ার। আচ্ছা পশ্চিমবঙ্গের একদম পশ্চিম দিকের যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হ্যাঁ বর্ধমানে কিছুটা পাট মিলিয়ে, এদিক থেকে হচ্ছে মালভূমি অঞ্চল, মূলত আদিবাসী জনসমাজের বসতি ওখানে, তো সেখানে গানের ধারা কিন্তু ঝুমুর। এই গেল দ্বিতীয় ভাগ। আর তৃতীয় ভাগ হচ্ছে বৃহত্তর নদী বাংলা, এই নদী বাংলার মূল গানের ধারা হচ্ছে ভাটিয়ালি। আর গানের রন্ধ্রে রন্ধ্রে যে দর্শন ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু দেহতত্ত্ব, মূর্ষিদ তত্ত্ব বা গুরুতত্ত্ব। দেহতত্ত্ব মানে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে, হ্যাঁ সুতরাং নিজেকে জানা দিয়েই নিজের ভেতরে যে আর একটা মানুষ আছে দশেন্দ্রীয় ছয় রিপুর বাইরে, তার তাকে খুঁজতে খুঁজতে আমি সেই এনলাইটেনমেন্টের জায়গায় পৌঁছাবো। হ্যাঁ সেখানে ডিনাউন্স করা হচ্ছে বাকি সমস্ত বিষয়গুলোকে, হ্যাঁ যে এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত রিলিজিয়াস, সেখানে উত্তর নেই, উত্তর নিজের মধ্যে থেকে নিজেকে খুঁজে বের করতে হবে, এই মানুষটাকে চিন্তা হবে ভেতরে। গুরুতত্ত্ব হচ্ছে গুরু বলতে পারবে না একমাত্র আমাকে, হ্যাঁ যে কোনটা পথ কিভাবে তুমি এগোবে, কেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু গুরুকুল শিক্ষা, তো গুরু এতে এই দুটো তত্ত্ব। তৃতীয় তত্ত্ব ভাটিয়ালির ক্ষেত্রে এসে মিশছে গুরুতত্ত্ব এবং দেহতত্ত্বের সাথে এসে মিশছে প্রকৃতি তত্ত্ব। যেমন কালো মেঘে সাজ কইরাছে পরান্ত মানে না, তুমি সাবধানে চালাইও মাঝি আমার নাও যেন ডুবে না, নদীর কুল পাইলাম না, রাধারমণ দত্তের গান এটি। ঢাকা শহরের রংবাজারে রঙের বেছা কেনা, আজি মদনগঞ্জের মহাজন মরা, ওই ঘাটে ভিড়াইও না বা নাইয়া, নদীর কুল পাইলাম না। তো এখানে কালো মেঘ হচ্ছে মৃত্যু, সিম্বলিক গানগুলো শব্দ, নৌকো হচ্ছে আমার দেহ সবসময়ের জন্য, নদীর স্রোত হচ্ছে কামনা। হ্যাঁ তো এইভাবে যদি দেখা হয় তাহলে ঢাকা শহর বাংলাদেশে আছে, আবার মদনগঞ্জও আছে, এখানে ঢাকা শহরের মানে হলো চামড়া দিয়ে যে শহর ঢাকা। তো এটা অবাক হয়ে গেলাম যেটা গোটা গ্রামীণ গানের কথা এমনই টিপিক্যাল, মানে এমনই মানে সান্ধ্য ভাষায় কথা বলা, তাতে সাধারণ মানুষ বুঝবে একটা মানে আর সাধক বুঝবে আর এক মানে। আমি বুঝলাম সমাজের ভেতরের মূল স্রোতে এত কিছু আইন কানুন। হ্যাঁ একটা গান আপনি শুনেছেন হয়তো, নামাজ আমার হইল না আদায়, তাই না? তো এটি কিছু মারিফতি গান। তো যে মানুষটা ব্যস্ত মগরিবের নামাজ পড়ার তার সময় নেই, কেন হাওরে গরু ঘাস খেতে চলে গেছে, তো বাছুর বাঁধা ছিল না, তার মা খুঁজতে খুঁজতে চলে গেছে, গরু পাইনি, খুঁজতে খুঁজতে দুপুরের নামাজটা পড়া হলো না, সকালবেলার নামাজ রাত্রিবেলা এত ক্লান্ত হয়ে ঘুমিয়েছে সকালের নামাজ পড়া হয়নি।
তো এই যে গানগুলো, এই যে লোকসঙ্গীতের বিভিন্ন ধারাগুলো, তো এগুলোর প্রতি মানুষের আগ্রহ কেমন? বিশেষ করে আমি জানতে চাচ্ছি নতুন প্রজন্মের আগ্রহ কিরকম।
দেখুন, একটা সময় আমরা তো একটা উপনিবেশের মধ্যে বড় হয়েছি, উপনিবেশের পরিবেশে বড় হয়েছি। তো আমার যেটা আমার এতদিনের দেখাতে কলকাতা বা ঢাকা শহরগুলো তো মূলত সংস্কৃতির পৃথক পীঠস্থান। তো রেকর্ডিং স্টুডিওগুলো গ্রামে তৈরি হয়নি। তো অসংখ্য গান, এই যে আখড়া বা তার চর্চা, বাউল, বাউল ঘরানা, বাউল মূল গান, গানগুলোর ভেতরের দর্শন তো বাউলের দর্শন বা মারিফতি দর্শনের ভেতরে ভরে আছে। নগর জীবন দুই ভাবে এগিয়েছে। আমরা গোষ্ঠীবদ্ধ হয়েছি কিভাবে, আমাদের ধর্মের ভিত্তিতে। মানে এটা গল্পটা একটু বড়, কেন এই দর্শনের ভেতরে, এই গানের ভেতরে যে দর্শন, সেখানে কিন্তু ডিনাউন্স করা হচ্ছে মন্দিরকে। সেখানে ডিনাউন্স বলছে, মন্দিরে ভগবান আছে তুমি দেখাও, বলছে মসজিদে তুমি আল্লাহ আছে তুমি দেখাতে পারবে না। তাহলে কোথায় তার অবস্থান? হাসন রাজার মতো মানুষ বলছেন যে আমা হইতে আসমান জমিন, আমা হইতে রব, আমি হইতে ত্রিজগৎ, আর আমি হইতে সব, আপন চিনিলে দেখো ক্ষুধা চিনা যায়। সেটা 7th সেঞ্চুরিতে মনসুর হাল্লাজও বলেছিলেন, তাই তো? আইনাল হক মানে আমি আল্লাহ। তো এটা বলার জন্য তাকে শুলে চড়ানো হয়েছিল। তো এই যে যুক্তিবাদ, আমরা যদি কাঠামো আকারে দেখি, তাহলে হিন্দু জনসমাজ এগিয়েছে বৈদিক চিন্তা চেতনা যে দর্শন, তার ভিত্তিতে সমাজকে সংঘবদ্ধ করা হয়েছে। ইসলামিক জনজীবনকে আমরা যদি দেখি, তাহলে দেখব সেখানে আইনে বাঁধা হয়েছে সবকিছুকে। তোমাকে এই নামাজ, এগুলোর মধ্যে দিয়ে গেলে তুমি সুস্থ স্বাভাবিকভাবে একটা জীবনকে অতিবাহিত করতে পারবে। এই ধারা যেহেতু এই মূল ধারার বিপরীত, তার জন্যে কখনো এই মেন স্ট্রিমে এই গানগুলো এসে পৌঁছায়নি। মূল গান সেখানে গান এসে পৌঁছেছে কিরকম, যেগুলো গ্রাম্য গীতি, একটু চটুল সুর, আল্লাহ মেঘ দে পানি দে, একটি বর্ণনামূলক গান কিনা। সে সময় না বিশাল খরা হলো, ময়মনসিংহের চাষিটা গান বাঁধলেন যে হালের গরু বাইন্ধা, গিরস্ত মরে কাইন্দা, ছওয়াল পানে ছড়র পড়র, নারীর মন্টি করে। তো লোকসুরের যে মাদকতা আছে, হ্যাঁ, লোকসুর তো মাটির সুর, প্রকৃতি আর মানুষের মধ্যেকার সম্পর্ককে এস্টাবলিশ করেছে লোকসুর, লোকগান। তো সেই লোকসুরকে তো মানুষ ভুলতে পারবে না, কিন্তু তার কথার ভেতরে যেতে হলে কিন্তু আটুঘাটু গভীরভাবে ভাবতে হবে। তো গান যেগুলো এসছে, সেগুলো যেগুলোতে একটু গিটকিরি ছিল, যেগুলো একটু চটুলতা ছিল, যেগুলো একটু কাম আছে, কলকাতার ক্ষেত্রে আমি বলছি আপনাকে, এটা বাংলাদেশের পুরো ঘটনা বলতে পারবো না। হ্যাঁ, সেখানে সোনামমিন মুসলমানও একটি গানটির একজন একটি রিমেক বানিয়েছিলেন যে ডিটা সাবানে খর ভারী, আমি কি গো মাখতে পারি, আমার জন্য লাইফ বয় সাবান কিনে এনো না। সোনামমিন মুসলমান ও গানটি খুব কঠিন। তো হিন্দু অধ্যুষিত অঞ্চল, তারা বুঝবে না যে স্টাফিল ফেরেশতা যাবে, সিংহাতে ফুকিবে, তবে উড়ে যাবে, তামাম জাহান কিছুই রবে না। এই জিনিসটা নাগরিক জীবন বরাবরই লোকগানের প্রতি এই আচরণ করেছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, পৃথিবীর মানুষ যখন জ্যাজ শোনার জন্য সেনেগাল পৌঁছে যাচ্ছে, সেনেগালের চার্চ মিউজিক থেকে জ্যাজ আসা, কি ব্লুজ শুনতে অ্যামাজন ডেল্টা খুঁজছে, ব্লুজের গোড়া গোড়া কোথায়, সেই মানুষ একইভাবে নতুন কিছুর খোঁজে কিন্তু পৌঁছাচ্ছে গ্রামে। এবং একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ফেস্টাতে ভাবছিলাম যে কেন লোকগান হারিয়ে যাবে, এই 2019 এসে দেখতে পাচ্ছি 19 বছরের একটা মুভমেন্ট টানা।
হারানো লোকসঙ্গীতের পুনরুদ্ধারে বিভিন্ন প্রকল্পে আপনি কাজ করছেন, ইউনেস্কো, ইউসিস বা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে, এসব প্রকল্পে কাজ করে আপনার কি অভিজ্ঞতা হলো বা এর ফলাফলটা কি আসলে?
দেখুন, প্রথম বিশ্ব মানে আমরা যদি বলি একদম পশ্চিম দেশের দুনিয়া, তো সেখানে শিল্প বিপ্লব হয়েছে অনেক বছর আগে, তাই না? আজ থেকে 300 বছর আগের গল্প। আজকের যে সমাজ আমরা বাস করছি, সে শিল্প বিপ্লবের প্রভাবে প্রভাবিত একটা সমাজ, বিজ্ঞান প্রযুক্তি সবকিছু। তো গ্রাম আছে, সবকিছু আছে, কিন্তু সেখানে লোক জীবনটা হারিয়ে গেছে। ইউরোপের যত উৎসবে গেছি দেখেছি যে গান সেই গানই টিকে আছে, যেগুলোর ভেতরে ধরুন নাচের ফর্ম গুলো ঢুকে আছে সবকিছু সেইভাবে, সেটা একটা সামান্য অংশ জুড়ে। তো তাদেরই উদ্যোগ যে এখনো এই পশ্চিমে, এই পূবের দেশগুলোতে যেখানে ধীরে ধীরে এই সভ্যতা পৌঁছাচ্ছে, তাদের নিজস্বতা কিছু আছে এখনো। মানে এগুলো কিন্তু আমাদের হাজার হাজার বছরের ফসল, আমাদের জনজীবনের ফসল। তো আমরা কি করছি, পশ্চিমের প্রভাবে আস্তে আস্তে কিন্তু আমরা পশ্চিমে হয়ে যাচ্ছি। আজকে নদীতে ধরুন রায়মঙ্গলের মতো নদীতে কি কপোতাক্ষের মতো নদীতে রেডিওতে যে মাঝি আবহাওয়ার খবর শুনছে, তারপরে তাকে কিন্তু শহরের ট্রাফিকের খবর শুনতে হচ্ছে তাকে। তো আস্তে আস্তে আমি একটা ছবি দেখেছিলাম একসময়, একটি ফরাসি চিত্রকরের ছবি, সেটা যে একদিকে চ্যাটাই, দুটো চ্যাটাই, একদিকে চ্যাটাইয়ের এক পাশে শহর আঁকা, ঠিক আছে, আরেকদিকে গ্রাম, একজন ঝাড়ু দিয়ে গ্রামটাকে ঝাড় দিয়ে শহরের ভেতরে চ্যাটাই উঁচু করে ঢুকিয়ে দিচ্ছে ওর ভেতরে। এটাকে আগ্রাসন বলবো না, এগিয়ে যাওয়াও বলবো না, তাহলে কি বলবো এটাকে, যেখানে গ্রাম তার নিজস্বতা দিনে দিনে হারাচ্ছে, স্বাভাবিক জনজীবন সে আস্তে আস্তে সেন্ট্রালাইজ একটি টাওয়ারের সাথে কনেক্টেড হয়ে যাচ্ছে, যেখানে তার নিজস্বতা থাকছে না, তার বৈচিত্র্য থাকছে না, ভিন্নতা থাকছে না। একটা নিউ ইয়র্ক শহরের ছেলেটি যেভাবে চুল কাটে, কলকাতার ছেলেটি সেভাবে চুল কাটে, ঢাকার ছেলেটিও সেভাবে চুল কাটে। তো যে ফসলগুলো আমরা হারিয়ে ফেলছি, তার কি কোনো চিহ্ন থাকবে না, নাকি সেটা আনরেকর্ডেড কোন রকম ডেটা, মানে একটা প্রিজারভেশন ছাড়াই চলে যাবে? আজকে আব্বাসের রেকর্ড যদি দুর্মূল্য হয়ে যায়, তাহলে দেশের বাকি মানুষ জালালউদ্দিন শাহ থেকে শুরু করে অসংখ্য বাউল ফকিরদের নাম পাচ্ছে। আমরা তো শুধু লালনের নাম বলছি না, লালন সমসাময়িক সময়ে 200-এর বেশি ফকির ছিল, গোটা দেশে, এবং তাদের জার্নালিজমের একটা অদ্ভুত জিনিস, আমরা যে আজকে বেতার মারফত আমরা খবরাখবর করছি না, ধরুন কেউ একজন প্রশ্ন করছেন সিলেটে বসে, হযরত শাহজালালের দরগায় বসে, ঠিক আছে, তার উত্তর করছেন বীরভূমে বসে কোনো ফকির। কেন স্থূল সাধক, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধ, এই চারটে দেশ ধরে হচ্ছে গান তৈরি। হ্যাঁ, মানে আমি আমি শিষ্য, আমি তোর ঘুরছি প্রশ্ন, কিছু প্রশ্ন নিয়ে আমি তো সব প্রশ্নের উত্তর পাচ্ছি না, কেন চাওয়ার সাথে পাওয়া মেলে না কখনো, তাহলে আমি গোটা জীবনে করছি কি, আমি কোথায় পৌঁছাবো, আলটিমেট কোথায় পৌঁছাবো, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এদের অনুযায়ী আমি গোটা জীবনটা অতিবাহিত করলাম। তারপরে নেক্সট, এই রাস্তার খোঁজে মানুষ দেখা যায় যে কথোপকথন করেছে তারা একটা অদ্ভুত ভাবে, এবং সেখানে গোটা বাংলা, কিন্তু আর আজকে তারের বেড়া বলি বা নদীর বেড়া বলি সেগুলো কোনো ম্যাটার ছিল না। লালন সাঁইজির শিষ্য ছিল কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে, হ্যাঁ, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, ওদিকে গুজরাট থেকে শুরু করে আসাম পর্যন্ত।
আপনি বলছেন যে লালনের যে অনুসারী,
তাই সেটা কবিরের ক্ষেত্রেও তাই। সুতরাং বেঙ্গল বা আমরা শুধু বেঙ্গলকে না দেখে যদি অন্যান্য স্টেটগুলোকেও দেখি ভারতীয় ওই উপমহাদেশের, সেখানে একই জিনিস আছে। ইনফ্যাক্ট গ্রেটার ইন্ডিয়ান সিভিলাইজেশন, যেমন আমাদের এই আইল্যান্ডগুলো না, এদিকে সুমাত্রা জাভা থেকে শুরু করে, এর ভেতরে ওই একই জিনিস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো প্রিজার্ভেশন নেই। এবার সংস্কৃতির তো সবসময় একটা রাজনীতির বড় অংশ, আপনি যদি কিছু মানুষের মগজ ধোলাই করতেই পারেন যন্তর মন্তর ঘরে ফেলে হীরক রাজার মতো করে, তাহলে সে সারাদিন ব্লুজ আর জ্যাজ শুনবে, সে দেশের ভাটিয়ালি কেন শুনতে যাবে, এ দেশের ভাটিয়ালি তো রেকর্ড হয়নি, ওইভাবে পড়ে আছে। আর আমরা কিছু মানুষজন লেখাপড়ার শিখে তারপরে বলছি আমরা শহুরে হয়ে গেছি বাবু।
তো আপনার লোকসঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি আছে?
অবশ্যই এটাকে বৃহত্তর জনসমাজের কাছে নিয়ে যাওয়া। আমি প্রথমত যেটা যেগুলো করিনি, আমি যেমন গ্রামের একদম গ্রামের অনুষ্ঠানে গান গাই, চার ঘন্টা, সাড়ে চার ঘন্টা, পাঁচ ঘন্টা, তেমনি পৃথিবীর সব থেকে বড় বড় শো গুলোতে, সব থেকে বড় বড় উৎসব গুলোতেও আমি পারফর্ম করি, যার টিকিট হয়তো পাঁচ মাস আগে বিক্রি হয়ে যায়। তো এই এইটা একটা জার্নি, এই জার্নিতে আমি পেয়েছি অনেক মানুষকে, আমার দেশ বিদেশের বহু বন্ধু বান্ধব, বহু মিউজিশিয়ান, তারা যখন শুনছে সেটাকে অবাক হয়ে যাচ্ছে, হ্যাঁ এই গানগুলো এত সুন্দর। এর পৃথিবীর বাকি দেশের যদি লোকসঙ্গীত, পশ্চিম দেশের লোকসঙ্গীতের আপনি তুলনা করেন একটা ভারত বাংলার লোকগান আর পশ্চিম দেশের লোকগানের, আপনি দেখতে এরা বলছে শ্রমসঙ্গীত এটা। তো আমরা এটাকে শুধুমাত্র নিজেদের বিষয় বলে আটকে না রেখে যদি খুলে, আমি আমার বাড়ির জানলা দরজা খুলে রাখি না, অবশ্যই তাতে আমি এনলাইটেন্ড হব নাকি? আপনার পৃথিবীর যে প্রান্তে থাকুন সেই দেশের মানুষের গান শুনুন, সেই দেশের মাটির সুর শুনুন, সেই দেশের নদীর বুকে যে সভ্যতা গড়ে উঠেছে তার গান শুনুন, তার কথা শুনুন।
ধন্যবাদ সৌরভ মণি, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন সবাই। SBS.com.au